বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 27 ফেব্রুয়ারি, 14 ফাল্গুন এবং ফার্সি 9 ইসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষণ অনুষ্ঠান। দৃষ্টিপাত রয়েছে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানের হাত রয়েছে বলে মার্কিন তথ্য ফাঁস হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের 36% মেয়ে শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার হওয়া সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বলছে মার্কিন রিপোর্ট। 3 মাসের মধ্যে নিষেধাজ্ঞা না তুললে পরমাণু স্থাপনা থেকে আইএই এর ক্যামেরা খুলে ফেলা হবে, জানিয়েছে ইরান। লেখক মুশতাকের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজও ঢাকায় বিক্ষোভ, 13 দেশের উদ্বেগ। এবং ভারতের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে, নষ্ট হচ্ছে ভারসাম্য, বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। 2018 সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান এমন একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যাতে সৌদি বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে খাশোগিকে ধরে আনতে অথবা হত্যা করতে হবে। এই প্রথম মার্কিন সরকার খাশোগিকে হত্যা করার জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায় করল। মোহাম্মদ বিন সালমান শুরু থেকে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদি আরবের 76 নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসব সৌদি নাগরিক আমেরিকার ভিসা পাবেন না। তবে বাইডেন প্রশাসন সৌদি যুবরাজের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে না বলে মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে। ইরান বলেছে দেশটির পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যেসব ক্যামেরা বসানো আছে সাম্প্রতিক দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী তাতে ধারণ করা কোনো ছবি বা ভিডিও এই সংস্থা পাবে না। আর এই 3 মাসের মধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ওইসব ক্যামেরার সকল তথ্য মুছে ফেলার পাশাপাশি ক্যামেরাগুলো খুলে রাখা হবে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি শুক্রবার রাতে টেলিভিশনের এক টক শোতে বলেন, সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী ইরান সম্প্রতি এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে, তবে আইএইএর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ওই সংস্থার ক্যামেরাগুলো এখনও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো রয়েছে এবং এসব স্থাপনার সব তৎপরতার দৃশ্য এসব ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে। কিন্তু আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে তার সঙ্গে ইরানের তিন মাসের সাময়িক সমঝোতা হয়েছে। এই তিন মাসের মধ্যে আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আইএইকে এসব ক্যামেরার কোনো ছবি বা ভিডিও দেখতে দেওয়া হবে না এবং স্থায়ীভাবে সেসব দৃশ্য মুছে ফেলা হবে। ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ভিডিও ফুটেজ পেয়েছে টিভি চ্যানেল সিবিএস। ড্রোনের সাহায্যে তোলা সেই ভিডিও ফুটেজ এখনও কোথাও সম্প্রচারিত হয়নি বলে দাবি করেছে মার্কিন এই টিভি চ্যানেল। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তারা তা সম্প্রচার করবে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা ফুটে উঠেছে বলে জানানো হয়েছে। নতুন ভিডিও ফুটেজ সম্প্রচারকে সামনে রেখে প্রকাশিত একটি প্রতিবেদনে সিবিএস জানিয়েছে, সে সময় ঘাঁটিতে থাকা একজন মার্কিন সামরিক কমান্ডার ইরানি হামলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, একটা মালবাহী ট্রেন আপনার পাশ দিয়ে গেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আসছিল। মধ্যপ্রাচ্যে মতের মার্কিন সন্ত্রাসী সেনা কমান্ডার প্রধান ফ্রাঙ্ক ম্যাককেনজির বরাদ্দে সিবিএস টিভি চ্যানেলের প্রতিবেদন আরও বলা হয়েছে, সেদিন যদি ঘাঁটি খালি করা না হতো তাহলে 100 থেকে 150 জন মার্কিন সেনা নিহত হতো এবং 20 থেকে 30 জঙ্গি বিমান ধ্বংস হয়ে যেত। ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইহুদিবাদী ইসরায়েলের কার্গো জাহাজের প্রকৃত মালিকের পরিচয় পাওয়া গেছে। তিনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে ইসরায়েলের গণমাধ্যম খবর দিয়েছে। এমভি হেলিয়েসের নামে এই জাহাজটির মালিক 74 বছর বয়সী আব্রাহাম উনগার, যার ছদ্মনাম রামি। তিনি ইসরায়েলের অন্যতম প্রধান ধনাঢ্য ব্যক্তি এবং তিনি প্রতিষ্ঠা করেছেন তেল আবিব ভিত্তিক রে শিপিং লিমিটেড। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এর তথ্য মতে এমবি হেলিয়েসের রে সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে গাড়ি বহন করছিল। আগামী 5 মাস জাহাজটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল। জাহাজের মালিক রামি উনগারের বরাদ্দে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে 1.5 মিটার ব্যাসার্ধের 2টি গর্তের সৃষ্টি হয়েছে, তবে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি বা ক্রুদের কেউ হতাহত হয়নি। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে আজও রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল হয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
প্রতিবাদী লেখক মুশতাক আহমেদের কারা হেফাজতে মৃত্যুর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি এবং আইনটি বাতিলের দাবিতে আজকেও রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। একই দাবিতে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হওয়া 7 নেতাকর্মীর মুক্তিও দাবি করেছেন তারা। উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকায় বিক্ষোভের সময় আটক 7 জনের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে আসামি করেছে পুলিশ। আজ শনিবার তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত 7 জনকে 1 দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। এদিকে আজকের সমাবেশে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আল কাদেরি বলেছেন, গতকাল আমাদের শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশের হামলায় 30 থেকে 40 জন আহত হয়েছেন। বিনা উস্কানিতে আমাদের 7 জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। তাদের মুক্তি দেয়া না হলে ছাত্ররা বসে থাকবে না, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আল কাদরি আরও জানান, লেখক মুশতাক আহমেদের কারাগারে নির্মম হত্যাকাণ্ডের বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি এবং আইনটি বাতিলের দাবিতে আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ করা হবে। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব আমরা। এতেও দাবি আদায় না হলে শুধু মন্ত্রণালয় নয়, গণভবন ও বঙ্গভবন ঘেরাও করব আমরা। ওদিকে খুলনার গোয়ালখালী থেকে ডিবি পরিচয় তুলে নেবার পর বাম ছাত্র সংগঠন শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে খুলনা পুলিশ।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। এদিকে লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় দেশের অভ্যন্তরের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি এ নিয়ে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক মহল। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডির ভুক্ত ১৩টি দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের এক যৌথ বিবৃতিতে আইনি হেফাজতে মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে ১৩ দেশের ঢাকাস্থ মিশন প্রধানরা উল্লেখ করেছেন যে গত বছর ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় বিচার পূর্ব আটক মুশতাক আহমেদকে বেশ কয়েকবার জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিবৃতিতে মিশন প্রধানরা মুশতাক আহমেদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সরকারকে এ মৃত্যুর একটি দ্রুত, স্বচ্ছ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগের ব্যাপারে এই ১৩ দেশের সরকারের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, গত ৬ বছর ধরে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিকভাবে আক্রমণ করা হচ্ছে। দুঃখের বিষয় যে ভারতে গণতন্ত্র মারা গেছে, কারণ একটি সংগঠন আরএসএস আমাদের দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। আজ তামিলনাড়ুর থুথুকুডির ভিওসি কলেজে এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন। রাহুল বলেন, যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অবনতি হয় তাহলে রাষ্ট্র অশান্ত হয়। ধর্মনিরপেক্ষতা আমাদের সংস্কৃতি ইতিহাসের ভিত্তি। দেশে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ করা হচ্ছে, আরএসএস এবং বিজেপি এর নেতৃত্ব দিচ্ছে। এটি কেবল সংবিধানের উপর আক্রমণ নয়, ইতিহাস ও সংস্কৃতিতেও আক্রমণ। এটি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মেদিনীপুর কারো বাপের সম্পত্তি নয়। পশ্চিম মেদিনীপুরে ১৫-0 করুন, বাংলায় তৃণমূল ২৫০ আসনে জয়ী হবে। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মেদিনীপুর কারো বাপের সম্পত্তি নয়। পশ্চিম মেদিনীপুর ১৫-0 করুন, বাংলায় তৃণমূল ২৫০ আসনে জয়ী হবে। তিনি আজ শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভা নির্বাচন হবে। বিজেপি নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এই নির্বাচনে তাদের জবাব দেওয়া হবে। বীর সিংহের বীর সন্তানের মূর্তি যার নেতৃত্বে ভাঙা হয়েছে, যে তাদের পদলেহন করেছে, তাকে যোগ্য জবাব দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রথমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে প্রথম রোড শো করেন। দিদির দুধ গাড়ি করে রোড শো করেন তিনি। এ সময় কয়েক হাজার সমর্থক তার সঙ্গে ছিলেন। সাউন্ড বক্সে খেলা হবে স্লোগানে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। দাসপুর থেকে ঘাটাল ৪.৫ কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক মির্জাফর বলে অভিহিত করে তাকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, ইরানের ঋণ পরিশোধের কাজ শীঘ্রই শুরু হবে। আজ রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে পৌঁছে আলী শামখানের সঙ্গে বৈঠকে বসেন এবং তার দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তার দেশকে বহু বছর ধরে সন্ত্রাসবাদ ও নিরাপত্তার মধ্যে কাটাতে হয়েছে, এ কারণে তারা নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ সময় তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে, তবে সম্প্রতি দুই দেশের কর্মকর্তারা বিষয়ে সমঝোতে পৌঁছেছে। দুই দেশের প্রচেষ্টা কিছু বাধা দূর হয়েছে। দুই দেশ মিলে পাওনা পরিশোধের বিষয়ে যে প্রক্রিয়া অনুমোদন করেছে তা মেনেই বাগদাদ ঋণ পরিশোধ করবে বলে তিনি জানান। ইরান অতীতের মতোই সবসময় সিরিয়া সরকার জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। মুখপাত্র সাইদ খাতিবজাদে সম্প্রতি সিরিয়া সফর করেছিলেন। দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে খাতিবজাদে বলেন, তার দেশ অতীতের মতোই অর্থনৈতিক পুনর্গঠন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সিরিয়া সরকার জনগণের পাশে থাকবে। মুখপাত্র খাতিবজাদে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেগদাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সাংস্কৃতিক গণমাধ্যমের ক্ষেত্রে ইরান ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় বিন সালমানের হাত থাকার খবর ফাঁস করে দিয়েছে আমেরিকা। এই ঘটনার পরবর্তী রাজনৈতিক হিসেব কষেছেন আমাদের ভাষ্যকার, শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়।
অবশেষে জামাল খাশোগি হত্যায় সৌদি প্রিন্স বিন সালমানের হাত থাকার খবর ফাঁস করে দিল আমেরিকা। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খাশোগিকে বিন সালমানের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে জানালো আমেরিকা। স্বয়ং মার্কিন সরকারই এই মর্মে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন তারা এ বিষয়ে বিন সালমানের সঙ্গে আলাপ করবেন না। এখন প্রশ্ন দাঁড়ায়, সামগ্রিকভাবে বাইডেন সরকারের নীতি বিন সালমানের রাজনৈতিক পরিস্থিতির উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে? সবার আগে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হল, সৌদি আরবের অভ্যন্তরে এখন বিন সালমানের রাজনৈতিক অবস্থান একেবারে নড়বড়ে। এখন আমেরিকার খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কিত রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে বিন সালমানের নিষ্ঠুরতার চিত্র আবারও ফুটে উঠেছে। এর ফলে বিন সালমানের বাদশাহের আসনটি দূরে সরে গেল কিনা কে জানে। এমনিতেই সৌদি আরবের অভ্যন্তরে বিন সালমানের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়েই চলেছে। দ্বিতীয় বিষয়টি হল, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিন সালমান এবং তার সম্পদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা। আমেরিকা যদিও একাজ করবে না, তবুও আন্তর্জাতিক অঙ্গনে তার বিরুদ্ধে শক্ত জনমত গড়ে উঠবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বিন সালমানের বাদশাহ হবার স্বপ্ন ভঙ্গের আশঙ্কা বৃদ্ধি পাওয়া, তার এখন প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। বিন সালমান তার পূর্ববর্তী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের উপর প্রচণ্ড সীমাবদ্ধতা আরোপ করেছিল। এখন আমেরিকা বিন নায়েফের প্রতি বিশেষ দৃষ্টি দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে বিন নায়েফের মুক্তির দাবি উঠেছে। সৌদি সরকারের উপর ওয়াশিংটনের এই চাপ একটু অপ্রচলিত মনে হলেও বাস্তব, কেননা বিন নায়েফ মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যাপক সাহায্য করেছিলেন। বিষয়টিকে আমেরিকা বিশেষ দৃষ্টিতে দেখছে। সবশেষে যে বিষয়টি লক্ষণীয় তা হল, সৌদি প্রিন্স তার বাদশাহের সিংহাসনে বসার স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই আমেরিকার সরকারের সহায়তা পেতে হবে। সেটা করতে হলে এবার আর পেট্রো ডলার মোহাম্মদ বিন সালমানের মুক্তির উপায় নাও হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে 36% বেশি মেয়ে শিশু অনলাইনে বন্ধুদের দ্বারা এবং 27% বেশি পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আত্মীয় দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে 36% বেশি মেয়ে শিশু অনলাইনে বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। 27% বেশি মেয়ে শিশু পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং আত্মীয়দের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এছাড়া 18% মেয়ে শিশু যৌন নির্যাতনের শিকার হয় অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দ্বারা। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশক পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবারে অনুষ্ঠিত অনলাইনে শিশুদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধে পরিস্থিতি বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সভায় জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক শিশু অধিকার ইউনিটের প্রধান অম্বিকা রায়। এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক অম্বিকা রায় রেডিও তেহরানকে জানান,
সোশ্যাল মিডিয়ার ভিতরে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর এখন যে মানুষ ভাইবার, মেসেঞ্জার, ইমো এগুলো ইউজ করে, তো এগুলোর মাধ্যমে কিন্তু এখনকার ইয়াং জেনারেশনের যেটা হয় যে আননোন পার্সনের সাথে রিলেশনশিপ হয় এবং সেটা অনলাইনেই কিন্তু হয়। তো সেই রিলেশনশিপের জায়গা থেকে একজন আরেকজনের সাথে চ্যাটিং করা, বিভিন্ন রকম টেক্সট মেসেজ পাঠানো, বিভিন্ন রকম ছবি পাঠানো, এই কাজগুলো কিন্তু চলমান থাকে এবং সেখান থেকে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে রিলেশন তৈরিও হয়ে যায়। যখন রিলেশনটা ব্রেক আপ হয়ে যায় কখনো কখনো, আবার কখনো কখনো রিলেশনও ব্রেক আপ হয় না, কিন্তু ইন দা মিন টাইম আপনি দেখবেন বিভিন্ন রকম মেসেজ, টেক্সট, ছবি টবি পাঠানো হয়ে যায়। তখন ওই ছেলে বা হ্যাকার, যে পারপেট্রেটর যাদেরকে আমরা বলি, তারা কি করে, অনেক সময়ই এই জিনিসগুলো নেওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করা শুরু করে, চিট করা শুরু করে, বিভিন্ন রকম আজে বাজে কমেন্ট করা শুরু করে অনলাইনে, সেটা ইন্টারনেটেই। এটাই তো আসলে অনলাইনে অ্যাবিউজ এবং এক্সপ্লয়টেশন।
সভায় ইউনিসেফের এক তথ্য তুলে ধরে বলা হয়, 11 বছর বয়সের আগে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করে দেশের 25% শিশু। করোনাকালে শিশুদের দিনের অধিকাংশ সময় কাটাতে হচ্ছে অনলাইন স্কুলে। হোমওয়ার্ক, খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা হয়ে পড়েছে অনলাইন ভিত্তিক, ফলে শিশুরা আরও বেশি হয়রানি বা নির্যাতনের শিকার হচ্ছে বা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, সরকার 30,000 পর্নোসাইট বন্ধ করেছে। ইন্টারনেটে পর্নোসাইট অনুসন্ধানে বাংলাদেশ শীর্ষ 10-এর মধ্যে ছিল, এখন বাংলাদেশের অবস্থান 100-এর নিচে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের যেসব কন্টেন্ট পর্নোগ্রাফি বা শিশু পর্নোগ্রাফি বলে মনে করা হয়েছে, সরকার তা ফেসবুক ইউটিউবকে অবহিত করা মাত্র তারা তা বন্ধ করে দিচ্ছে। এ সময় জাতিসংঘ উন্নয়ন সংস্থা হিউম্যান রাইটস প্রোগ্রামের প্রধান কারিগরি উপদেষ্টা অ্যান্ড্রু ম্যাকগ্রেগর বলেছেন, প্রযুক্তির বিকাশে ইন্টারনেট বড় আবিষ্কার হলেও কিছু মানুষ এর অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন করছে, প্রতারণা করছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। সর্বশেষ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বলছে মার্কিন রিপোর্ট। 3 মাসের মধ্যে নিষেধাজ্ঞা না তুললে পরমাণু স্থাপনা থেকে আইএই এর ক্যামেরা খুলে ফেলা হবে, জানিয়েছে ইরান। লেখক মুশতাকের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজও ঢাকায় বিক্ষোভ, 13 দেশের উদ্বেগ। এবং ভারতের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে, নষ্ট হচ্ছে ভারসাম্য, বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 10000। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh, oh, oh.